প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন, তার দশটি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি বিভিন্ন বিষয়ে উত্তর প্রদান করে থাকেন। আজকেও ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলামী ভাই কী প্রশ্ন করেছে, আসুন আমরা প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, বিবাহের সময় মোহরানা আদায় করা হয় নাই, এখন কি আদায় করতে হবে, একটু জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
বিবাহের সময় যদি মোহর নির্ধারিত রাখেন যেগুলো দ্রুতই দিতে হবে, মুআজ্জাল মোহর যেটাকে বলা হয়, তথাপিও আপনি দেননি, তো এটা স্ত্রীর হক, স্ত্রীকে এখন যেন দিয়ে দেওয়া হয়। দেখুন, এটা স্ত্রীর হক যে এটা দ্রুত যেহেতু মোহর, সেক্ষেত্রে তিনি দাবি করতে পারেন। যদি বলেন দ্রুত আপনি আমাকে দিন, কিন্তু আপনি দেননি, স্ত্রীও রাজি ছিল, এইভাবেই আপনাদের ধারাবাহিকভাবে চলছে আর ওনার পক্ষ থেকে এমন কোনো দাবিও আসেনি, তো এই অবস্থায় আপনি গুনাগার নন। কিন্তু সেই ওয়াজিব তো এখনও রয়েছে, সেই ওয়াজিব এখনও রয়েছে, সেটা আদায় করতে হবে। তো আপনি সেই হক মোহর আদায়ের ব্যবস্থা করুন আর সেই হক মোহর আপনি তাকে আদায় করে দিন। দেখুন, হক মোহর যদি দ্রুত আদায়ের বিষয়টি রাখুক কিংবা না রাখুক, এটা তো দিতে হবে। হ্যাঁ, তার টাইম পিরিয়ড কি নির্ধারণ করা হয়েছিল, এখন যদি স্বামী তার আগেও দিতে চান দিতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, আগে আগেও দিতে পারবেন, দেওয়া উচিত। হক মোহর যা নির্ধারণ করা হয়েছে, স্বামী সেটা স্ত্রীর হক মনে করবেন এবং সেটা আদায় করে দিবেন, ঠিক আছে। অনেক সময় হক মোহর আদায়ের সময় নির্ধারণ করা না হলে সেটা অনেক সময় থাকে, কিন্তু তথাপিও এটা তো ওয়াজিব। এখন যদি খোদা না করুক সেখানে তালাক হয়, তো সেটাও দ্রুত দিতে হবে, কিংবা ইন্তিকালের বিষয় আসলে, তো স্বামীর মৃত্যুর পরে সম্পত্তি বণ্টনের সময় বণ্টনের আগে স্ত্রীর হক মোহর সেখান থেকে বের করে দিতে হবে, যেভাবে ঋণ বের করবেন হক মোহরও সেখান থেকে বের করে দিতে হবে। তো এই জন্য এই মাসালাকে বোঝা উচিত আর হক মোহরের বিশেষত্বকেও বোঝা উচিত। অনেক সময় মহিলারাও যখন লড়াই ঝগড়া হয় তখন তারা এই বিষয়টি বলে যে আমার হক মোহর সেটাও আপনি আদায় করেননি, না জানি কত তোহফা স্বামী উনাকে দিয়েছেন, গিফট দিয়েছেন, মোবাইল দিয়েছেন, স্বর্ণালঙ্কার দিয়েছেন, উনাকে হজ উমরা করিয়ে দিয়েছেন, কিন্তু স্ত্রী দাবি করে হক মোহর আদায় করেনি, তো আপনি তাকে হক মোহর দিন, উনার যে হক মোহর হয় তাকে সেটা আগে থেকে আদায় করে দিন। এটাই হচ্ছে পদ্ধতি, যদিও আপনি পরবর্তীতে দিবেন অনির্ধারিত রেখেছেন, সহজটা রেখেছেন, তো আপনি সেটা আগে আদায় করে দিতে পারেন, স্ত্রীর সম্মতিতে কিস্তি সহকারেও দিতে পারেন। যদি কেউ অধিক হক মোহর নির্ধারণ করেন, এখন যদি বলেন যে আমি প্রতি মাসে এতটুকু করে হক মোহর তোমার আদায় করে দিব, তো সেই পদ্ধতিতেও হক মোহর আদায় করতে পারবেন, স্ত্রী রাজি আছে তাহলে আপনি দিয়ে দিন, স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন না। অনেক লোক এভাবে মাপ চেয়ে নেন, ক্ষমা চাচ্ছেন, এটা শরীয়তে কোথায় জায়েজ আছে, স্ত্রী থেকে কি হক মহর, কারণ ছাড়াই আপনি সেখান থেকে মাপ চাচ্ছেন। তো এই জন্য শরীয়ত আহকাম যেটা বর্ণনা করা হয়েছে আপনি অবশ্যই এইভাবে এই আহকামগুলোর উপরে আমল করুন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ হাসান উদ্দিন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, চাকরি সূত্রে সৌদি আরবে এসে কেউ যদি হজ করে তবে কি তার ফরজ হজ আদায় হবে? জানিয়ে দিলে উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার চাকরির জন্য, কর্মের জন্য, ব্যবসার জন্য কিংবা যে কোনো কাজে গেলেন, তো তিনি ফরজ হজের নিয়তে ফরজ হজ আদায় করে নিলেন, তো তার একেবারেই ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজের জন্য এটা জরুরি নয় যে নিজের দেশ থেকে এটা নিয়ত করে যাবেন। যদি কেউ আগে থেকেই সৌদিতে আছেন, জেদ্দায় আছেন কিংবা অন্য কোথাও আছেন, আর হজের দিনসমূহে তিনি হজ করে নেন, তো ওনার ফরজ হজ আদায় হয়ে যাবে, কিন্তু তার দাবিগুলো পূরণ করতে হবে। কেননা যদি সৌদিয়াতেও আছেন, জেদ্দায় আছেন, মদিনায় মনোভারায় আছেন কিংবা অন্য কোথাও আছেন, তো সেখানেও হজ করার জন্য ওনার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পাদন করতে হবে। এমন নয় যে আইনের বিরুদ্ধাচারণ করে তিনি সেখানে গেলেন এবং আইনের বিরুদ্ধাচারণ করে হজ করলেন। কেননা সে সমস্ত দেশে যারা আইনের বিরুদ্ধাচারণ করে এই ধরনের কাজসমূহ করে থাকেন, তো কখনো তারা গ্রেফতার হয়ে যান, তাদেরকে এই জন্য কারাগারে পাঠানো হয়, লাঞ্ছিত হতে হয়। অতপর হজের ইহরামের যে বিষয়বস্তু রয়েছে তার জন্য অনেক বিষয় তার জন্য আবশ্যিক হয়ে যায়। তো এই জন্য উচিত হচ্ছে কেউ যদি মক্কায় থাকেন কিংবা জেদ্দার মধ্যে থাকেন, মদিনায় মনোভারার মধ্যে আছেন কিংবা সৌদি অন্য কোনো জায়গায় আছেন, তিনি প্রথমে আইনি যে বিষয়গুলো রয়েছেন আইনি প্রক্রিয়াগুলো সম্পাদন করার মাধ্যমে সে আইনি ফিসগুলো প্রদান করে তিনি সেগুলো সরকারকে দিয়ে অনুমতিপত্র নেবেন। যদি আপনি আপনার দেশ থেকে যান তো আপনিও তো এখান থেকে সমস্ত ফিসগুলো আদায় করেন, আপনার ভিসাগুলো নেন, অন্যান্য কিছু করেন, তো যারা সেখানে থাকে তাদেরও অনুমতিপত্র নিয়ে তখনই তারা হজের জন্য যাবেন, আইনের বিরুদ্ধাচারণ করবেন না। সার সংক্ষেপ হচ্ছে যে কোনোভাবে যদি কোনো ব্যক্তি হজ আদায় করে নেন সর্বোপরি তার উপর যে হজ ফরজ ছিল সেটা আদায় হয়ে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম সাবাত। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মেয়েদের জন্য নেইল পলিশ ব্যবহার করা কি জায়েজ? আর নেইল পলিশ ব্যবহার করলে অজু শুদ্ধ হবে কি? জানিয়ে দিলে উপকৃত হতাম।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
নীল পলিশ এক ধরনের সাজসজ্জা, মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা এটা জায়েজ রয়েছে। আর মনে রাখবেন যে এমন নীল পলিশ, আর বেশিরভাগ নীল পলিশ এমন হয়ে থাকে যে নখের উপর অনেক সময় ময়লা জমে যায়, যখন ময়লা জমে যাবে তখন তার কারণে ওযু, গুসল এগুলো কিছুই হবে না, যতক্ষণ এটা ফেলে দিবেন না। তো যদি এমন কোনো কালার, এমন কোনো রং কিংবা এমন কিছু লাগান যে যেটা জমে যায় না, শুধু কালার আসে, তো সেটা লাগানো তো জায়েজ। কিন্তু সেই তরল পদার্থ যদি সেখানে জমে যায়, নীল পলিশের মতো সেখানে এটা জমে যায়, তো এই ধরনের নীল পলিশ থাকলে তার ওযু ইত্যাদি হবে না, গোসলও হবে না, কারণ সেখানে পানি পৌঁছাতে পারছে না, এটা প্রতিবন্ধক হচ্ছে, এই পানি নখ পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। তো এই জন্য এই ধরনের নীল পলিশ তিনি কোনোভাবেই ব্যবহার করবেন না। আর এমন কালার, এমন কিছু লাগানো যাতে শুধুমাত্র এখানে কালার আসবে, সেখানে কোনো কিছু জমে যায় না, তো সেটা লাগানো একেবারে জায়েজ রয়েছে। যদি মহিলারা সেটা লাগাতে চান তো শরীয়তে সেটা জায়েজ, সেটা থাকলে ওযু গোসল হয়ে যাবে, কারণ সেটা শুধুমাত্র রং। আর এটা মেহেদির মতোই, কিছু মেহেদি নর্মাল হয়ে থাকে আর সেগুলো কালারফুল হয়ে থাকে, আর আস্তে আস্তে কালার যেতে যেতে সেটা একেবারে শেষ হয়ে যায়। আর কিছু মেহেদি এমন রয়েছে যেগুলো স্টিকারওয়ালা হয়ে থাকে, সেগুলোর নিজস্ব কোনো অংশ থাকে, আর যখন তারা সেগুলোকে তুলে, আর যখন উপরের অংশ তার সেখান থেকে তুলে ফেলা হয়, তো এই ধরনের মেহেদিও মহিলারা ব্যবহার করবেন না, এটার অনুমতি নেই। কিন্তু সাধারণ মেহেদি যে যার সাথে নিয়ম অনুসারে কালার ব্যতীত কিছু জমে থাকে না, আলাদাভাবে কোনো প্লাস্টিকের সেগুলো মেহেদি নয়, বরং নর্মাল কালারওয়ালা, আর আস্তে আস্তে কালার চলে যেতে থাকে আর মেহেদি শেষ হতে থাকে, তো সেই মেহেদি ব্যবহার করা জায়েজ রয়েছে, আর তার কারণে ওযু এবং গোসলের মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু জমে যায় এমন কোনো মেহেদি কিংবা স্টিকারওয়ালা মেহেদি তো সর্বোপরি মহিলারা এগুলো ব্যবহার করবেন না, এগুলোর কোনো ধরনের কোনো অনুমতি নেই, কারণ সেগুলো ব্যবহার করলে ওযু গোসলের সেই মাসালা এখানে চলে আসবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
ইফাত মুন্সি, হুজুরের কাছে একটি প্রশ্ন করেছেন একজন ইসলামী বোন। তা হচ্ছে, সে বিবাহিত একজন মেয়ে, তার ঠোঁট ও নাকের মাঝখানের জায়গাটিতে গোফের মতো ঘন ও পুরু লোম গজিয়েছে। এখন তার প্রশ্ন হলো, এগুলো সে তুলে ফেলতে পারবে? এটা কি শরীয়তে জায়েজ? জানিয়ে দিলে উপকৃত হবে।
জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মহিলাদের মুখের উপর যদি লোম চলে আসে, যেভাবে বর্ণনা করা হয়েছে ঠোঁটের উপরে গোফ উঠেছে, তো মহিলাদের জন্য হুকুম হচ্ছে, যদি এভাবে চুল চলে আসে তাহলে তারা সেগুলো পরিষ্কার করবেন, তাদের জন্য উচিত হচ্ছে সেগুলো ক্লিন করবেন, পরিষ্কার করবেন, আর তার জন্য যে কোনো অবস্থা ইখতিয়ার করতে পারবেন যেটা মহিলাদের জন্য যথার্থ হবে সেটা করবেন। আর যদি স্বামী এই বিষয়ে হুকুম দেন, তখন স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে যাবে যে তিনি এই লোমগুলো পরিষ্কার করবেন। আইব্রো অনেক মহিলাদের বড় হয়ে থাকে, তো এখন অনেক সময় মহিলারা সেগুলো ছোট করার মধ্যে ব্যস্ত হয়ে যায় আর সেগুলোকে চিকন বানাতে থাকে, তো এটা তো তাদের জন্য জায়েজ নেই। কিন্তু যদি মহিলাদের চেহারায় লোম চলে আসে, যেমন দাড়ি চলে আসে, গোব চলে আসে, অনেকের এমনটা হয়, তো সেগুলো আপনারা পরিষ্কার করুন, সেগুলো রাখবেন না। আইব্রো ছোট করা এটা জায়েজ নেই, এটার অর্থ এটা নয় যে মুখের উপর লোম চলে আসলে আপনি সেগুলো পরিষ্কার করবেন না। এগুলো পরিষ্কার করুন, আপনার চেহারাতে লোম আসলে আপনি সেগুলো পরিষ্কার করুন। অতিরিক্ত হয়ে গেলে অনেক সময় স্বামী এগুলোকে পছন্দ করেন না, এবং এই ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হল, স্বামী যদি হুকুম দেন যে এই অলংকার এখতিয়ার করো, তখন ওয়াজিব হয়ে যাবে, কেননা এখানে শরীয়ত অনুমতি দিচ্ছে পরিষ্কার করার, আর স্বামী বললে সেটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, স্বামী আইব্রু তৈরি করতে বললে, স্বামী আপনাকে চুল এভাবে কাটিং করতে বলে যেটা শরীয়ত বিরোধী, তো সেখানে স্বামীর কথা শোনা হবে না, স্বামীর অনুসরণ জায়েজ কাজের মধ্যে করা হবে, নাফরমানি আর গুনাহের কাজে স্বামীর অনুসরণ করা হবে না।
জি, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জোবের হোসেন। ইসলামী বোনেরা একটি প্রশ্ন, তার বিয়ের সময় তাকে সোনার অলংকার দেওয়া হয়েছিল, এখন সে নিজের প্রয়োজন অনুসারে অলংকারগুলো বিক্রি করতে চায়, কিন্তু তার স্বামী তাকে সেগুলো বিক্রি করতে বাধা দিচ্ছে। তার কথা হলো, সে যদি তার স্বামীর নির্দেশ অনুসরণ না করে অলংকার বিক্রি করে, তাহলে সেটি কি স্বামীর অবাধ্য হবে এবং তার কি গুনাহ হবে? সে জানতে চায়, আমি কি নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মেনে চলে বাধ্য? জানিয়ে দিলে উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন বিষয়ে একটু বিস্তারিত বলুন।
স্বর্ণালঙ্কার যা স্ত্রী পেয়ে থাকেন সেগুলো দুই ধরনের, একটি হচ্ছে যা স্ত্রীকে তার পরিবার থেকে দেওয়া হয়, অর্থাৎ মা বাবা দিয়েছেন, তো যেইভাবে যৌতুক স্ত্রীর মালিকানা হয়ে থাকে, অনুরূপভাবে স্বর্ণালঙ্কারও স্ত্রীর মালিকানাধীন হয়ে থাকে, তো এক ধরনের অলঙ্কার যেটি স্বামীর পক্ষ থেকে পেয়েছেন কিংবা স্বামীর পরিবার দিয়েছেন বিভিন্নভাবে পেয়ে থাকেন, তো এই স্বর্ণালঙ্কার যদি মালিকানা হিসাবে স্ত্রীকে দেওয়া হয়, তো এগুলোর মালিকও তিনি নির্ধারিত হবেন, আর যদি মালিকানা দেওয়া না হয় বরং শুধুমাত্র ব্যবহারের জন্য দেওয়া হয়, তখন তিনি মালিক হবেন না, ব্যবহার করা তার জন্য জায়েজ, মালিক তিনি হবেন না। আর আমাদের এখানে সাধারণভাবে মালিকানা হিসেবে এগুলো দেওয়া হয়, আর ব্যবহারের বিষয়টি যতক্ষণ স্পষ্ট করবেন না, আর কিছু মানুষের এভাবে নিয়ম হবে না, ততক্ষণ পর্যন্ত সেগুলো শুধুমাত্র ব্যবহারের মনে করবেন না, বরং সেটা মালিকানা হিসেবেই দেওয়া হয়ে থাকে। এখন উভয় দিকের স্বর্ণালঙ্কার, চাই স্বামীর পক্ষ থেকে মালিকানা হিসেবে দেওয়া হয়েছে কিংবা স্ত্রীকে তার মা বাবার পক্ষ থেকে মালিকানা হিসেবে দেওয়া হয়েছে, এখন এগুলো বিক্রি করতে হবে। তো দেখুন, যে বস্তু মালিকানায় রয়েছে, আপনি যদি বলেন আমার প্রত্যেকটি জিনিস বিক্রি করার জন্য আমার স্বামীর অনুমতির প্রয়োজন রয়েছে, তো শরীয়তে অনুমতি প্রয়োজন তো নয় যে স্ত্রী তার মালিকানাধীন কোনো বস্তু যদি তিনি বিক্রি করতে চান, কিন্তু স্বামী স্ত্রীর কিছু বিষয় রয়েছে, এই ধরনের বিষয়ে যদি পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে হয়, যে পরস্পর বোঝাপড়ার মাধ্যমে হয়, তখনই ঘর সুন্দর হয়। যদি স্ত্রী বলেন যে আমার সম্পদ আমার মালিকানা, আমি যা ইচ্ছা তাই করব, তো এটা স্ত্রীর জন্য যথার্থ হবে না এই পদ্ধতি। আর এইভাবে ঘরও অনেক সময় মতানৈক্যের সৃষ্টি হয়, এভাবে ঘর ভেঙে যেতে পারে। মহিলাদের এই ব্যাপারে এটা করা উচিত যে তারা এই পদ্ধতি যেন অবলম্বন না করেন। হ্যাঁ, পুরুষেরও প্রয়োজন যা তার মালিকানাধীন রয়েছে, বিশেষ করে ওনার মা বাবার ঘর থেকে যা তিনি এনেছেন, তার এমন বস্তু যা তার মালিকানার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ থাকে না, তো স্বামীর উচিত অনুমতি দিয়ে দেওয়া। এখন বিক্রি করবেন কোন উদ্দেশ্যে? মহিলারা এই ধরনের বস্তু বিক্রি করেন তখন যখন ঘরে প্রয়োজনীয় কোনো কিছু দেখা দেয়, তো সেই প্রয়োজন স্বামীর সাথেও শেয়ার করতে পারেন আর বিক্রিও করতে পারেন। কিন্তু সর্বোপরি শরী মাসাল আমি আরজ করেছি, যা মালিকানায় রয়েছে আপনি তা বিক্রি করতে পারবেন। কিন্তু যদি ঘরের মধ্যে এই কারণে লড়াই ঝগড়া হয় কিংবা ঝগড়া হওয়াটা সম্ভব, তো বোঝাপড়া করুন, তারপরে আপনি সেগুলো বিক্রি করুন। এটা সবচাইতে উত্তম পদ্ধতি, আর স্বামীর ক্ষেত্রেও, যে তিনি শুধু শুধু যেন এই বিষয়ে চেঁচামেচি না করেন। আসলেই যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো বিক্রি করতে দিন, আর যদি প্রয়োজন না হয় তাহলে তার সাথে কথা বলুন, বলতে থাকুন যে এখন এই বিষয়ের প্রয়োজন নেই, আমাদের পরবর্তীতে এগুলো কাজে আসবে। তো সর্বোপরি এগুলো রেখে দেওয়া যেতে পারে, আর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে করলে এতে অধিক বরকত হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আপনাদের প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
আমার নাম মোহাম্মদ ইয়াদনুন আত্তারি। হুজুরের কাছে একটা প্রশ্ন, বাই ওয়ান গেট ওয়ান পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা কি জায়েজ? জানিয়ে দিলে উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, এই ধরনের বেচা কিনা হতে পারে। আপনি একটি জিনিস ক্রয় করেছেন, তার সাথে আরেকটি জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে, তো একেবারে এটা জায়েজ, আপনি এটা করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। যখন আপনি যেটা কিনছেন সেটার কোনো মূল্য থাকে, তো ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান এই পদ্ধতিতে যেই কেনা বেচা হয়ে থাকে সেটা জায়েজ, যদি এটার আর কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা না থাকে। হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কিছু এখানে পাওয়া যায়, এমন কোনো কিছু থাকে যেটা শরীয়তে জায়েজ নেই, তখন এটা নিষেধ করা হবে। কিন্তু সাধারণভাবে যেভাবে মানুষ সেল করে থাকেন, আর একটি বস্তুর সাথে আরেকটি ফ্রি দেওয়া হয়, আর কোনো জুতাওয়ালা, শুজওয়ালা কিংবা অন্য কেউ হলে, তো সর্বোপরি এই কেনা বেচা জায়েজ রয়েছে।
মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে যে দাঁত মাজার সময় যদি আঙ্গুল ব্যবহার করি তাহলে মেসওয়াক করার সওয়াব পাওয়া যাবে কিনা? একটু এই বিষয়ে শরীয়তের কি বিধান হুকুম একটু বিস্তারিত বলুন।
মিসওয়াকের কারণে তখনই সওয়াব পাবেন যখন আপনি মিসওয়াকই ব্যবহার করবেন, আঙ্গুলের মাধ্যমে মিসওয়াকের সওয়াব পাওয়া যায় না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে, যখন মিসওয়াক নেই তখন আপনি আঙ্গুলের মাধ্যমে আপনার দাঁত পরিষ্কার করে নিন, কুলি ইত্যাদি আপনি আঙ্গুল সহকারে করে নিন, কিন্তু সর্বোপরি যে ফজিলত রয়েছে, যে সওয়াব রয়েছে, সেটা মিসওয়াক করারই সওয়াব, আঙ্গুল দ্বারা সেই ফজিলত অর্জিত হবে না।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। আমাদেরকে যারা প্রশ্ন পাঠিয়ে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।